শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের সুপ্রিম কোর্ট আজ সকালে অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেছে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের কাছে এগিয়ে এসেছে।
একই বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষরার রিপোর্ট।
আইলার থেকেও ভয়ঙ্কর হতে পারে বুলবুল, এখন সেই আতঙ্কই গ্রাস করেছে পশ্চিমবঙ্গবাসীকে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ ভারতের সুপ্রিম কোর্ট তার দেয়া রায়ে অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের দিয়েছে, যার ফলে উত্তর ভারতের অযোধ্যা শহরে মন্দির নির্মাণ সম্ভব হবে। সেখানেই 25 বছর আগে 16 শতকের একটি মসজিদ ভেঙে ফেলা হয়। 2.77 একর জমির মালিকানা নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিবাদ 1992 সালে মারাত্মক আকার ধারণ করে, যখন মসজিদটি ভেঙে দেওয়ার ফলে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা বাধে, যাতে প্রায় 2000 লোক প্রাণ হারান। আজ দেয়া এই রায় অনুযায়ী এই জমি একটি ট্রাস্টকে দেয়া হবে, যাদের তত্ত্বাবধানে হিন্দু মন্দির নির্মাণ করা হবে। এই রায় ঘোষণার পর হিন্দু ও মুসলিম নেতারা শান্তি ও সৌহার্দ্যের আবেদনের পুনরাবৃত্তি করেন। হিন্দুরা মনে করেন যে এই বিতর্কিত ভূমিতেই তাঁদের দেবতা রামের জন্ম হয়েছিল এবং হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরই মসজিদটি নির্মিত হয়। মুসলমানদের পক্ষে এই মামলার আইনজীবী জাফারিয়াব জিলানি বলেন যে তাঁরা এই রায়ে সন্তুষ্ট নন, তবে তিনি শান্তি বজায় রাখার আবেদন জানান। গোটা দেশ জুড়েই এবং বিশেষত অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরালো ছিল। অযোধ্যায় 5000 পুলিশ এবং আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে এবং সব রকমের মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং এক টুইট বার্তায় মোদী বলেছেন যে এই রায় কারো জয় কিংবা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, আমি আমার দেশবাসীর প্রতি আবেদন জানাচ্ছি যে সকলের জন্য এটা লক্ষ্য করার বিষয় যে এই রায় ভারতের শান্তি, একতা এবং সদিচ্ছার মহান ঐতিহ্যকে শক্তিশালী করেছে। এ সম্পর্কে আমাদের কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের কাছে এগিয়ে এসছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মংলা ও পায়রা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে উপকূলের সকল জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহেও 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া বুলবুলের প্রভাবে উপকূলীয় অঞ্চলে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা বলছেন শনিবার মধ্যরাত নাগাদ বুলবুলের মূল অংশ 120 থেকে 140 কিলোমিটার বেগে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে আঘাত হানবে। সর্বশেষ খবরে জানা গেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপকূলে বুলবুলের অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় উত্তর পরিস্থিতি মোকাবেলা করতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কক্সবাজার থেকে রিপোর্ট পাঠাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কক্সবাজারে সকাল থেকে ছিল গুমুর আবহাওয়া, সেই সাথে আতঙ্কও ছিল উপকূলের অধিবাসী আর ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের। দুপুরের পর থেকে বৃষ্টি এবং দমকা হাওয়া কিছুটা বাড়লেও আতঙ্ক কিছুটা হলেও কমেছে, কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে কক্সবাজারে বুলবুল সহনীয় পর্যায়ে থাকতে পারে। এরপরও আতঙ্ক কাটেনি সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া 1200 পর্যটকের। মূলত বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার থেকে জাহাজ চলাচল না করায় তারা ফিরতে পারেননি। একইভাবে আতঙ্কে রয়েছেন উপকূলের মানুষ, বিশেষ করে ধলগাটা, কুতুবদিয়া, শাহপুরের দ্বীপের বাসিন্দারা। আর শরণার্থী শিবিরের বাঁশ ও পলিথিনের তৈরি বসতিগুলো দমকা বাতাসে উড়ে যাওয়ার সংখ্যায় সেগুলো রশি দিয়ে শক্ত করে বাঁধার চেষ্টা করছেন রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আমাদের সংবাদদাতাদের সর্বসাম্প্রতিক টেলিফোন বার্তা শুনতে পাবেন এই অনুষ্ঠানে বিশ্ব সংবাদের পর। ওদিকে পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় বুলবুলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং NDRF SDRF দল মোতায়েন করা হয়েছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ শনিবার বিকেলেই প্রাকৃতিক দুর্যোগের জেরে শহর কলকাতায় প্রাণ গেল এক যুবকেরও। সব পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্য প্রশাসন। সাগরদ্বীপ থেকে আর মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু করা হয়েছে হেল্পলাইন। হেল্পলাইন নম্বর 2214-3526 ও 2214-3586। এছাড়াও চালু রয়েছে টোল ফ্রি নাম্বার 1070। সূত্রের খবর, পরিস্থিতির মোকাবিলায় কন্ট্রোল রুমে খোদ উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত NDRF ও SDRF মোতায়েন করা হয়েছে আজ সন্ধে 6টা থেকেই এবং আগামীকাল রবিবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবাও। সরিয়ে ফেলা হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানের কর্তারপুর গুরুদোয়ারায় অবাধে যাওয়ার পথের উদ্বোধন করা হলো আজ। এই সম্পর্কে কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
আজ থেকে 550 বছর আগে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম হয়েছিল কর্তারপুর, যা এখন পাকিস্তানের পাঞ্জাবে। ভারত ভাগ হওয়ার পর থেকে শিখদের অতি পবিত্র এই তীর্থ দর্শনে যেতে পাসপোর্ট ভিসার ঝামেলায় জেরবার হতে হতো। 70 বছর পর আজ তার নিরসন হল ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর থেকে পাক পাঞ্জাবের কর্তারপুর পর্যন্ত 4.5 কিলোমিটার দীর্ঘ একটি করিডোর চালু হওয়ার ফলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, কর্তারপুর করিডোর দিয়ে যাতায়াতকারী তীর্থযাত্রীদের পাসপোর্ট ভিসা লাগবে না। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ভিসা লাগবে না, তবে পাসপোর্ট লাগবে। এছাড়া মাথাপিছু $20 করে মেনটেন্যান্স ফি দিতে হবে। আজ উদ্বোধনের দিন আর আগামী 12ই নভেম্বর গুরু নানকের জন্মদিনে ওই ফি নেওয়া হবে না। ভারত থেকে 500 তীর্থযাত্রী আজ ওই করিডোর দিয়ে কর্তারপুর গিয়েছেন। পতাকা নেড়ে তাঁদের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় তীর্থযাত্রীদের স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ক্যাম্বোডিয়ার স্বনির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইসি আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গিয়ে পৌঁছেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি দেশে ফিরে গিয়ে সেখানকার কর্তৃত্ববাদী শাসক হুন সুনের বিরুদ্ধে সমাবেশে যোগ দেবেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে রামসি বলেন, আপনারা আশা বজায় রাখবেন, আমরা সঠিক পথে রয়েছি। গণতন্ত্রই জয়ী হবে, মালয়েশিয়ায় গণতন্ত্র জয়ী হয়েছে, ক্যাম্বোডিয়ায় হবে। তিনি ক্যাম্বোডিয়ায় ফিরে যাবার পরিকল্পনা করছেন কিনা তিনি বলেন, তিনি অস্বীকারও করছেন না, স্বীকারও করছেন। এই প্রবীণ রাজনৈতিক নেতা আজ শনিবারই ক্যাম্বোডিয়ার স্বাধীনতা দিবসে স্বদেশে ফিরে যাবার পরিকল্পনা করেছিলেন, যাকে প্রধানমন্ত্রী হুন সেন তাঁর 3 দশকেরও বেশি শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার স্যাম রেইনসিকে প্যারিস থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তিনি এবং তাঁর নিষিদ্ধ ঘোষিত বিরোধী দলের অন্যান্য নেতারা বলছেন, তারা থাইল্যান্ডের সঙ্গে স্থল সীমান্ত পার হয়ে ক্যাম্বোডিয়ায় প্রবেশ করতে চান। লেবানন বলছে যে তারা সপ্তাহান্তের পরে অতিরিক্ত আরও 2 দিনের জন্য সেখানকার ব্যাংকগুলো বন্ধ রাখবে। দেশটির রাজনৈতিক অর্থনৈতিক গোলযোগের কারণে একেবারে অচল হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী আবার সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছে। শিক্ষামন্ত্রক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদী শিক্ষার্থীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন এবং তারা লেবাননের এই সব কর্মকর্তাকে দুর্নীতি ও অব্যবস্থার জন্য দায়ী করেন। লেবাননের দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের কারণে প্রধানমন্ত্রী সাদ হারিরি 29 অক্টোবর পদত্যাগে বাধ্য হন। বলিভিয়ার বিভিন্ন শহরে পুলিশ সরকারের বিপক্ষে চলে গিয়ে সরকার বিরোধী প্রতিবাদে যোগ দিয়েছে। সম্প্রতি সেখানে একটি বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ায় সেখানে গত মাস থেকে বিক্ষোভ শুরু হয়। টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, শুক্রবার পুলিশ রাজধানী লাপাজে বিক্ষোভকারীদের সাথে করমর্দন করছে, যদিও এর আগের 3 রাত তারা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদই শুনেছেন। শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের কাছে এগিয়ে এসেছে। এরই মধ্যে জারি করা হয়েছে 10 নম্বর সংকেত, বিপদ সংকেত। কি অবস্থা, সবশেষ অবস্থা জানতে এখন আমরা কথা বলছি খুলনা এবং কক্সবাজার সংবাদদাতার সঙ্গে। খুলনায় রয়েছেন স্থানীয় সংবাদদাতা রফিউল ইসলাম টুটুল। শুরুতেই তার কাছ থেকে একটু জেনে নিতে চাই, টুটুল, সবশেষ কি অবস্থা, এখন কি দেখছেন আবহাওয়া খুলনার এবং মংলা বন্দরের?
হ্যাঁ, তামিজ, এই মুহূর্তে যেটি সংবাদ সেটি হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল কিছুটা দুর্বল হয়ে আঘাত হানতে শুরু করেছে। এর মধ্যে এটি আসলে আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে ভারতের যে সুন্দরবন অংশটি আছে ওখান থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের উপকূলে, এই বাংলাদেশের উপকূলে এটি আসছে। তো স্বাভাবিকভাবে এটি যেভাবে আসার কথা ছিল, যে গতিতে, ঠিক সেই গতি আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে যে ঠিক সেই গতিতে আসছে না। এটি এই গতিতে আসতে থাকলে দুর্বল হয়ে বাংলাদেশে সুন্দরবনে খুলনা অতিক্রম করবে এটি মধ্যরাতে। এর আগে বলা হয়েছিল যে রাত 12টা নাগাদ এটি খুলনার দিকে আসবে। তবে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আবহাওয়া অফিসের সূত্রে যে গতিতে আসছে এটি আসলে ভোরও হয়ে যেতে পারে। তো এই এই গতি, এই হচ্ছে অবস্থা। তো এই বুলবুলের যে আসছে বা বুলবুলের প্রস্তুতিমূলক মানে বুলবুল মোকাবেলা যেটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, খুলনায় 349টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে এরই মধ্যে প্রায় সেখানে 2 লাখ লোক আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে পর্যাপ্ত খাবার সহ অন্যান্য সুবিধা রয়েছে। তবে যারা এখানে উঠেছেন এর মধ্যে আমি কথা বলেছি দাকব সহ কয়েকটি আশ্রয় কেন্দ্রের মানুষের সাথে, তারা বলেছেন যে আসলে এখানে পর্যাপ্ত খাবার নেই, সামান্য কিছু মুড়ি সহ শুকনো খাবার যেটি আসলে তাদের জন্য পর্যাপ্ত নয়। তারপরেও তারা দেখেছেন জীবনের ঝুঁকি যাতে ঝুঁকিতে তারা না পড়েন সেটা এসেছেন। আর এদিকে আমরা কথা বলেছি দুর্লাক্তর, যেখানে যেটি বাংলাদেশের আসলে উপকূল শুরু সুন্দরবন অঞ্চল থেকে, দুর্লাক্তরে বেশ কয়েকটি জ্বর আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সেখানকার কয়েকজন মৎস্যজীবীদের সাথে, তারা আসলে ওখানে যে কয়েকটি আশ্রয় কেন্দ্র আছে সাইক্লোন সেন্টার সেখানে আশ্রয় নিয়েছে, কিন্তু সেটিও অপ্রতুল, চাহিদার তুলনায় কম হওয়ার কারণে অধিকাংশ মৎস্যজীবী যারা তাদের ছোট ছোট নৌকা নিয়ে সুন্দরবনের ছোট ছোট খালের মধ্যে আশ্রয় নিয়েছে এখানে আছেন। আর সেখান থেকে আমরা আরো জানতে পেরেছি যে কিছু লোক, কিছু মৎস্যজীবী আসলে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না এবং নিরাপদ দূরত্বে যাচ্ছে না, তারা তাদের সম্পদের বা মাছের নৌকা নিয়ে ঠিক ওই উপকূলেই আছে।
রফিউল ইসলাম টুটুল, আর একটু জানতে চাই সেটি হচ্ছে খুলনার এখনকার আবহাওয়া কি, বৃষ্টি হচ্ছে কিনা, দমকা বাতাস বইছে কিনা, এইসব যদি একটু আমাদেরকে জানান।
হ্যাঁ, তাই বুলবুলের যে প্রভাব সেটি আসলে সকাল থেকে এখন পর্যন্ত খুলনা শহরে মেঘলা আকাশ এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোনো কোনো সময় বাতাস একটু জোরে হচ্ছে, কোনো সময় আস্তে হচ্ছে। আমরা এইমাত্র কিছুক্ষণ আগে খবর নিয়েছি আমি মংলাতে ডাকোকে, সেই সেখানে অবশ্য ঝড়ো হাওয়া কিছুটা হচ্ছে, তবে যেভাবে হওয়ার কথা ছিল আসলে যেভাবে আশঙ্কা করা হয়েছিল সেইভাবে ঠিক হচ্ছে না। এবং আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, আমাদেরকে নিশ্চিত করেছে যে আশা করা যাচ্ছে যে যে ক্ষয়ক্ষতি বা বড় আকারে যেভাবে আসার কথা ছিল ঝড়টা আসলে সেভাবে আসছে না।
জি, রফিউল ইসলাম টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এবার যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামে আমাদের সংবাদদাতা হাসান ফেরদৌস একটি রিপোর্ট পাঠিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে, এবং চট্টগ্রামে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সবশেষ অবস্থা তার কাছ থেকে একটু জেনে নিই।
সুপার সাইক্লোনের রূপ নিয়ে ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনার কাজে জড়িত সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত দেশি বিদেশি জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ। বন্ধ করে দেওয়া হচ্ছে বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম।
বন্দর চ্যানেলের যে জাহাজ, বন্দরের যে জেটিতে যে জাহাজগুলো ছিল মোট 18টা জাহাজ ছিল, 18টা জাহাজ আজকে সকালের মধ্যে সবগুলো জাহাজ হচ্ছে বৈডঙ্গরে চলে গেছে। যে জাহাজগুলো হচ্ছে আউটার ট্যাঙ্কারে ছিল সেই জাহাজগুলো কক্সবাজারের দিকে
শনিবার বিকেল 4টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। উপকূলীয় এলাকার লোকজনকে 489টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
জোর দিচ্ছি বিশেষ করে সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড এবং মিরসরাই, যেটি উপকূলীয় অঞ্চল রয়েছে, এই 5টি উপজেলার লোকজনকে আমরা এই সাইক্লোন শেল্টারে তাদেরকে সরিয়ে নিয়ে আসব।
এছাড়া প্রস্তুত রাখা হয়েছে 284টি মেডিকেল টিম। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে।
এলাকায় ঘোরাফেরা না করে আপনারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় গ্রহণ করুন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চট্টগ্রাম কক্সবাজারে 29টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে চট্টগ্রামে গুড়িগুড়ি বৃষ্টি এবং জোড়ো হাওয়া বইছে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এবার আবার একটু দক্ষিণের দিকে যেতে চাই। ভোলার স্থানীয় সাংবাদিক এইচ এম জাকির, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জাকির, ভোলার এখন কি অবস্থা?
হ্যাঁ, তোহিদ, আপনি যেমনটি বলছিলেন যে ভোলার বর্তমান অবস্থা বলতে গেলে যে একটি ঘুমট আবহাওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে, প্রবল বৃষ্টি, এখন অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে। আর প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে যদি বলতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে দফায় দফায় মিটিং করেছে তারা, জেলা প্রশাসনের মিলনায়তনে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল যে জেলার 7 উপজেলায় তারা আজকে কন্ট্রোল রুম গঠন করেছে, পাশাপাশি 7 উপজেলায় 668টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই সকল আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু তারা উপকূলীয় অঞ্চলের যে সমস্ত মানুষগুলি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু ওই আশ্রয়কেন্দ্রতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে 10 লাখ টাকা বরাদ্দ পেয়েছে তারা, এবং 2000 শুকনো খাবার, পাশাপাশি 200 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে। ইতিমধ্যে কিন্তু আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ওই চাল থেকে কিন্তু প্রতি মুহূর্ত কিন্তু খিচুড়ি এবং শুকনো খাবার তাদেরকে দেওয়া হচ্ছে।
জি জাকির, জাকির জাকির, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে ভোলায় অনেক চর রয়েছে, সব চর অঞ্চল থেকে কি মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে? আপনার কাছে কোনো খবর রয়েছে কি না যে কোনো একটি নির্দিষ্ট চরে এখনো মানুষ রয়েছে, তাদেরকে আনা হয়নি, এটি একটি বিষয়? এবং সমুদ্র এবং নদীর কি অবস্থা, পানি বাড়তে শুরু করেছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, দমকা বাতাস বইছে কিনা?
এখন বাতাসের আর্দ্রতা কিছুটা কম লক্ষণীয়, কিন্তু আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি। কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিংস ইউনিয়নের 4 নং ওয়ার্ডে আকস্মিক ঝড়ে প্রায় 15-20টি ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে, তার মধ্যে 4টি ঘর উড়িয়ে নিয়ে গেছে বাতাসে, ঘরের নিচে চাপা পড়ে প্রায় 15 জন লোক আহত হয়েছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটি নিশ্চিত করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। এই বিষয়টি নিয়ে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে যে আহতদেরকে লালমোহন হসপিটালে ভর্তি করা হয়েছে আর আশঙ্কাজনক 2 জনকে ভোলা সদর হসপিটালে পাঠানো হয়েছে।
কিন্তু বৃষ্টি এবং দমকা বাতাসের কোনো খবর রয়েছে কিনা?
এই মুহূর্তে বৃষ্টির অবস্থা অনেকটা কম, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা বাতাসের পরিমাণটা অনেকটাই কম কিছুটা।
জি জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার আমরা একটু যেতে চাই কক্সবাজারে। আমরা আমাদের সংবাদদাতা মজম হোসেন শাকিল এরই মধ্যে একটি রিপোর্ট পাঠিয়েছেন এবং সেখানে আমরা জানতে পেরেছি যে সেন্ট মার্টিন দ্বীপে অনেক পর্যটক এখনো আটকা পড়ে আছেন, তারা আসতে পারেননি। শাকিল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, কি পরিমাণ পর্যটক এখনো সেখানে রয়েছেন, তাদেরকে সরকার কক্সবাজারে নিয়ে আসার জন্য কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে কিনা, এবং সবশেষ আবহাওয়া কি সেখানকার?
হ্যাঁ,
সেন্ট মার্টিনের যে পর্যটকরা সেখানে আটকা পড়ে আছে তারা গত বৃহস্পতিবারে সেন্ট মার্টিনে গিয়েছিল, কিন্তু আবহাওয়ার গৈরী আবহাওয়ার কারণে শুক্রবার থেকে আর সেন্ট মার্টিন থেকে জাহাজ ফিরেনি, তাই তারা সেখানে আটকা পড়েছেন। সেখানে মূলত 1,200 জনের মতো পর্যটক আটকা পড়েছেন। সেখানে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন, বাংলাদেশের একজন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রয়েছেন আবদুল্লাহ সুহিন, আমি তার সাথে কথা বলেছি। সে জানিয়েছে সেখানে বিশেষ করে যারা পর্যটক তারা কিন্তু এ ধরনের একটা দুর্যোগ তারা কোনোদিনও দেখেনি, সেজন্য তারা খুবই ভীত।
জি, তাদেরকে কক্সবাজারে নিয়ে আসার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে, আপনি জানেন কিছু?
তাদেরকে আসলে এখন তো কেন পর্যটকরা এখন আসতে পারছে না, এটার কারণ হচ্ছে বৈরী আবহাওয়া, এখন সমুদ্র উত্তাল, জাহাজ চলাচলের উপযোগী নয়। তাদেরকে যখনই সমুদ্র শান্ত হয়ে যাবে তখন তাদেরকে ফিরিয়ে নিয়ে আনা হবে, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের ওখানে সুযোগ সুবিধা গুলো দেখা হচ্ছে এবং ওখানে হোটেল গুলোতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যাদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ফ্রিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করতে পারি তাদের হয়তো আগামী কাল বা এর পরে হয়তো তারা মার্কিন থেকে ফিরতে পারবে।
শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আমরা এ বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব আমাদের আগামী অধিবেশনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের সুপ্রিম কোর্ট আজ সকালে অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেছে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচজনের বেঞ্চ আজ ওই রায়ে বলেছে, অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমির আসল মালিক সরকার, ওই জমি নিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করবে। মামলার অন্যতম প্রধান বাদীপক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকে আলাদা করে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই কোথাও 5 একর বিকল্প জমি দেওয়া হবে। শিয়া ওয়াকফ বোর্ডের আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে। একইভাবে খারিজ করেছে 3 বাদীপক্ষের অন্যতম হিন্দু নির্মোহী আখড়ার দাবি। সুপ্রিম কোর্ট বলেছে, 1949 সালে ওই জমিতে কিছু মূর্তি স্থাপন করা ঠিক হয়নি। 1992 সালে ওই জমির উপর যে মসজিদ ছিল হিন্দুত্ববাদীদের তা ভেঙে দেওয়া আইনসঙ্গত হয়নি, এবং তারপরে বিতর্কিত জমি 3 পক্ষের মধ্যে ভাগ করে দেওয়াটা এলাহাবাদ হাইকোর্টের উচিত হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, হিন্দুদের বিশ্বাস ওই জায়গাতেই রাম জন্মগ্রহণ করেন, ওই বিশ্বাসের সঙ্গে তর্ক করা চলে না, সেটা আদালতের কাজও নয়। তবে আদালত তথ্যের ভিত্তিতে চলে। মামলায় হিন্দু পক্ষগুলির দাবি, মসজিদের গম্বুজের নিচে রামের মন্দির ছিল, সেই মন্দির ভেঙে মসজিদ তোলা হয়েছে। এই ব্যাপারে ভারতীয় পুরাতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, মসজিদ খালি জমিতে তৈরি হয়নি, সেখানে একটি কাঠামো ছিল যেটি মুসলিম স্থাপত্যের নয়। তবে নিশ্চিতভাবে হিন্দু মন্দিরের কথাও ভারতীয় পুরাতাত্ত্বিক সংস্থা বলেনি। প্রধান বিচারপতি বলেন, এই রায় বেঞ্চের 5 বিচারপতির সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই রায়কে কারো জয় কারো পরাজয় হিসেবে দেখা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই রায়ে দেশের বিচার ব্যবস্থার জন্য জয় হলো বলে আমরা ধরে নিচ্ছি। সুন্নি ওয়াকফ বোর্ড বলেছে, বহু প্রশ্নের উত্তর পাওয়া গেল না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এ বিষয়ে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তা জানিয়েছেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজকের ভারতবর্ষের বুকে যে রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির হবে কি হবে না, নাকি মসজিদ হবে, সে প্রসঙ্গে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেটা ভারতবাসী অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে কিন্তু সেই রায়কে মান্যতা দেবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের কলকাতা শহরের কলেজ স্ট্রিট পাড়ার, মানে শিক্ষার অন্যতম আতুরঘর বলা হয় কলেজ স্ট্রিটকে, কলেজ স্ট্রিটির বই বিক্রেতা বিশিষ্ট মানুষ সুলতানদা কি বলছে আমরা তার মুখে শুনবো আজকে রায় প্রসঙ্গে।
নমস্কার, আমি বলতে চাইছি আজকে যে আমাদের শীর্ষ আদালত যে রায়টা দিয়েছে সেটা সত্যি খুব ভালো, এবং সকলের জন্যই সেটা ভালো, সে হিন্দু হোক আর মুসলিম হোক, উভয় ধর্মের জন্যই এটা একেবারে সঠিক। কারণ শীর্ষ আদালত কাউকেই নিরাশ করেনি, সকলকেই সমানভাবে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ কোনোভাবেই শীর্ষ আদালতের এই রায়কে অমান্য করা আমার মনে হয় জনগণ হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে এটা মেনে নেওয়াটাই যথেষ্ট ভালো।
সুলতানদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কলকাতার আইনজীবী সুধীর ব্যানার্জির কাছে জানতে চাইব তার কি প্রতিক্রিয়া আইনের মানুষ হিসেবে।
আমি দীর্ঘদিন ধরে আইনে আছি, সর্বোচ্চ আদালত আমাদের যা রায় দিয়েছে সেটা আমি একজন আইনের মানুষ হিসাবে এটা আমি মেনে নিয়েছি এবং মেনে নেওয়াটা বাঞ্ছনীয় বলে মনে করি।
আমরা অপেক্ষায় থাকব আগামী দিন এই আইনের পথ, এই আইনের যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা কোন দিকে গড়ায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অযোধ্যার বিতর্কিত জমি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সম্রাট বাবরের জমানায় নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার রায়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বলছে এখনই কোনো প্রতিক্রিয়া জানাবে না, বিরোধী বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি। 1992 সালের 6ই ডিসেম্বর যখন মসজিদটি ভাঙ্গা হয় তখন ক্ষমতায় ছিল বিএনপি। চরম উত্তেজনার মধ্যেও সেদিন সৌহার্দ্য সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশ। হেফাজতে ইসলাম বলেছে এই রায়ে তারা মর্মাহত ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন এই মুহূর্তে রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই, তবে পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখবে বাংলাদেশ, আমাদের লিগেল টিম তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে।
আমরা বাংলাদেশ, আমরা একটা হারমোনির মধ্যে থাকি, আপনার মুসলমান খ্রিস্টান হিন্দু সব আমরা খুব হারমোনির মধ্যে থাকি, সমঝোতার মধ্যে থাকি। সুতরাং আমরা এই জিনিসটি বিবেচনা করব কি হয়েছে না হয়েছে, কিন্তু তাই বলে আমরা খুব উত্তেজনার মধ্যে থাকব।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন এই রায় তারা পর্যালোচনা করছেন। প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে আমরা হতাশ, মর্মাহত ও ক্ষুব্ধ।
এই ধরনের একটা রায় এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি যে এটা মসজিদে থাকবে, এটা তারা যাই নির্মাণ করুক, আল্লাহর ঘর মানে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এটা মসজিদেই থাকবে, হয়তো মসজিদটা বেদখল হয়ে গেল এরকম আর কি।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা একটি বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছে যা আক্ষরিকভাবেই মানুষের জীবন বাঁচাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে আজকের স্বাস্থ্য বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জ্যোতি দাশগুপ্ত।
কলেজ পার্কে অবস্থিত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং বিজ্ঞানীদের দ্বারা বিশেষভাবে তৈরি অর্থাৎ কাস্টম মেড ড্রোন বিভিন্ন গ্রাহকদের কাছে খাদ্য, অঙ্গ প্রত্যঙ্গ এবং চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম। আমরা জানি যে ডাক্তারদের যদি রোগীর চিকিৎসার জন্য দ্রুত কোনো জায়গায় পৌঁছানোর দরকার হয় অথবা দুর্ঘটনায় আক্রান্ত কোনো ব্যক্তিকে প্রাণ বাঁচানোর জন্য যদি খুব তাড়াতাড়ি কোনো হাসপাতালে স্থানান্তরিত করার দরকার হয় তাহলে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়। কিন্তু এমন যদি হয় যে কোনো রোগীর প্রাণ বাঁচানোর জন্য খুব শীঘ্র শরীরের কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের দরকার তখন কি হবে? কলেজ পার্কে অবস্থিত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং বিজ্ঞানীরা ড্রোনের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে সরবরাহ করা যায় তারই চেষ্টা করছেন। মেরিল্যান্ডে বসবাসকারী একজন মহিলা প্রায় 8 বছর ধরে তার শরীরে কিডনি ট্রান্সপ্লান্ট অর্থাৎ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন। আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম অর্থাৎ চালকবিহীন বিমান ব্যবস্থার পরীক্ষামূলক সাইট থেকে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাথু স্ক্যাসারো বলেন,
It was a short flight, only about 3 miles, about 10 minutes of flight time. So in this demonstration phase, it wasn't really a great...
এটি একটি খুবই স্বল্পদৈর্ঘ্যের ফ্লাইট ছিল, মাত্র 3 মাইল, আর বিমানের সময় ছিল প্রায় 10 মিনিট।
এটা যদিও খুব একটা বড় পর্যায়ের পরীক্ষা ছিল না, কিন্তু পরবর্তীকালে অনেকটা পথ পরিক্রম করতে অর্থাৎ দীর্ঘ দূরত্বের ড্রোনের জন্য এটা ছিল একটা প্রথম পরীক্ষামূলক ধাপ। সবথেকে সার্থক যে ড্রোনটি চালানো হয়েছিল সেটি হলো বাল্টিমোর শহরে অর্থাৎ যে শহরটিতে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রোবোটিক সংস্থার পরিচালক ডেরেক প্যালি বলেন,
This was the first illustration
of a live organ transplant that was facilitated by an
এটি অঙ্গ প্রতিস্থাপনের প্রথম একটি পরীক্ষামূলক ব্যবস্থা যা একটি ড্রোনের সাহায্যে করা হয়েছিল এই ড্রোনে সব ধরনের ব্যবস্থাই চালু ছিল এবং এই ধরনের ব্যবস্থা শেষ পর্যন্ত জীবন বাঁচাতে যথেষ্ট সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে
এই ড্রোনগুলির একটি বিশেষত্ব হলো যে তাদের আকার এবং গতি এগুলি ট্রাফিকের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স যে গতিতে চলে তার থেকে আরো অনেক দ্রুত গতিতে চলবে এবং অনেক সময় চালকযুক্ত হেলিকপ্টারের থেকেও এটি দ্রুত চলাচল করতে সক্ষম হবে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথু স্কেসারও আরো বলেন
When an organ becomes available, when a patient becomes a recipient, everything matches up, you'll be able to say go.
রোগীর চিকিৎসার প্রয়োজন অনুযায়ী যখন একটি অঙ্গের দরকার হয় এবং সেটি পাওয়া যায় এবং যে রোগীর দেহে সেই অঙ্গটি প্রতিস্থাপন করা হবে তার শরীরের সবকিছুর সঙ্গে এটা খাপ খাইয়ে নিতে সক্ষম হবে তখন এই ড্রোনটিকে গো বললেই এটি তার কাজ শুরু করে দেবে এবং এইভাবে সরবরাহ করলে কিন্তু খরচও অনেক কম করা যাবে বিজ্ঞানীরা আশা করছেন যে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই প্রযুক্তির ব্যবহার শুধু যুক্তরাষ্ট্রেই নয় সারা বিশ্বজুড়ে বিভিন্ন হাসপাতালগুলিতে গৃহীত হবে এবং বিশ্বজুড়ে অঙ্গ প্রত্যঙ্গগুলির দাতাদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করাও সম্ভব হবে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ম্যাথু স্কেসারও আরও বলেন
The potential is around the world. You could literally have drones that would fly.
এই সম্ভাবনা রয়েছে সারা বিশ্ব জুড়ে। এতটাই সম্ভাবনা যে সারা পৃথিবী জুড়ে হাইপারসনিক স্পিডের মতো এই ড্রোনগুলি উড়তে সক্ষম হবে এবং এর ফলে রোগীর দেহে প্রতিস্থাপনের সময় কিন্তু অনেক ঘন্টা কম লাগবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আপাতত এই প্রযুক্তিকে পুরোপুরি কার্যকরী করার আগে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের আরো বিভিন্ন আইনি সমস্যা রয়েছে যেগুলির মোকাবিলা করতে হবে তবে এই ড্রোন তৈরির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন যে ড্রোনগুলিতে যাতে অনেক ঝুঁকি কম হয় তার সমস্ত প্রযুক্তি বিদ্যমান রয়েছে তবে এগুলিকে সম্পূর্ণভাবে পরীক্ষিত এবং বাস্তবায়িত করতে কিন্তু আরও 2-5 বছর সময় লেগে যাবে
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকে হায়দার এবং তাহিরা কেবলিয়া
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর আশা করি আপনারা সবাই ভালো আছেন
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে তাহলে আমরা শুরু করি এবং আজকে আমাদের কোন শ্রোতা কি আছেন লাইনে
জি যথারীতি আমাদের টেলিফোনের ও প্রান্তে রয়েছেন মাসরুর
জুনায়েদ
তো তার সঙ্গে আজকে আমরা কথা বলবো
হ্যালো আপনি লাইনে আছেন
জি হ্যাঁ লাইনে আছি
আপনি কোথা থেকে বলছেন কি করেন একটু বলবেন
আমি চট্টগ্রাম শহর থেকে বলছিলাম চট্টগ্রাম সিটি থেকে
আচ্ছা আচ্ছা তো আপনারা তো দেখছি যে একটি ডিএক্সিং ক্লাব আছে তো এই ডিএক্সিং ক্লাবে আপনারা কি করেন ভয়েস অফ আমেরিকা কি তার অন্তর্ভুক্ত
হ্যাঁ আমাদের আমরা আমাদের ডিএক্সিং ক্লাবটা হচ্ছে ডিএক্সার ফোরাম অফ বাংলাদেশ আমরা ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনি এবং আমাদের সদস্যরা শুনে এবং আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত আছি
আপনারা কবে এই ডিএক্সিং ক্লাব শুরু করেছিলেন কবে
আমাদের ডিএক্সিং ক্লাব আমরা শুরু করেছি 2001 এর পরে
তো আপনারা প্রথম শুরু করলেন কজনে শুরু করেছিলেন এখন কজন সদস্য
আমাদের শুরুর দিকে মেম্বার ছিল 12-13 জনের মতো এখন তো আমাদের প্রায় অর্ধশতাধিক মেম্বার
আচ্ছা আচ্ছা খুব ভালো কথা
আমাদের পরিধিটা এখন অনেক বড়
তো আপনারা কি কর্মসূচি চালাচ্ছেন বা কি কর্মসূচি গ্রহণ করেন কি ধরনের কাজকর্ম করেন
প্রথম দিকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতাম বিভিন্ন আপনার সমাজ সচেতনতামূলক কার্যক্রমগুলো পরিচালনা করতাম এখন আমরা বিভিন্ন দ্বারাই কাজ করি এখন বিশেষ করে অনলাইনে অনলাইন মাধ্যমে সামাজিক কার্যক্রমগুলো তুলে ধরি এবং আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আমরা করেছি ডেক্সিং এর নিয়ে এটা হচ্ছে dxingworld.com এটাতে আমরা বিভিন্ন ডিএক্সারের বিভিন্ন বেতারের কার্যক্রমগুলো তুলে ধরি এবং প্রচার করি আমরা ওখানে পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি
সামাজিক কার্যক্রম বলতে আপনারা কি ধরনের কাজ করেন
আমরা মানুষকে বাল্য বিবাহ তারপর বিভিন্ন রোগ নিয়ে, রোগ প্রতিরোধ এগুলো নিয়ে সচেতনতামূলক কার্যক্রম, ফ্রি ব্লাড ক্যাম্পিং করি, ফ্রি চিকিৎসা ক্যাম্প করি।
তা আপনি তো চট্টগ্রামে আছেন বললেন, চট্টগ্রাম শহরে, তো এইখানে শুধু কাজ আপনাদের পরিচালনা করেন নাকি অন্যান্য জায়গাতেও আপনারা কিছু কর্মসূচি নেন?
আমাদের অন্যান্য জায়গা বলতে আমরা আমাদের সাতকানিয়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, চট্টগ্রামের সাতকানিয়াতে। এখন আমরা আমাদের মানে ভবিষ্যতের পরিকল্পনা চট্টগ্রামের সবগুলো উপজেলাতে আমরা আমাদের কার্যক্রমের পরিধিটা বাড়াবো।
দেখা যাচ্ছে যে চিটং এর উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা আপনাদের ক্লাবের পক্ষ থেকে কোন ধরনের কর্মসূচি বা কিছু করছেন কি?
জি, আমরা অনলাইনে এখন তো আমরা ইয়াতনায় কালকে থেকে আমাদের ভলান্টিয়াররা উপকূলীয় এলাকায় যাবে, যেটা চট্টগ্রামের উপকূলীয় এলাকা, ওখানে যাবে। এখন আমরা অনলাইনে বিভিন্ন প্রচার চালাচ্ছি যাতে মানুষ সচেতন হয় এবং বিভিন্ন আবহাওয়া বিভিন্ন আপডেট গুলো তুলে ধরতে আমাদের পেজে।
আচ্ছা, তো আপনাদের শুধু এবারের এই ঝড় আসছে বলে সেটা না, ধরেন এই ধরনের কোনো দুর্যোগ দেখা দিলে আপনাদের ভলান্টিয়াররা কি ধরনের কাজ করেন? তারা কি বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সজাগ করেন, সচেতন করেন, নাকি তারা কোনো সাহায্য সহায়তা নিয়ে এগিয়ে যায়?
হ্যাঁ, সাহায্য সহায়তা নিয়ে কাজ করি এবং আমরা কাজ করি বিভিন্ন এনজিওর সাথে, সরকারি এখানে বিভিন্ন বিশেষ করে সিটি কর্পোরেশনের বিভিন্ন থাকে, জেলা প্রশাসনের, ওদেরকে আমার সহযোগিতা করে থাকে, আমাদের ভলান্টিয়াররা সহযোগিতা করে থাকে।
আচ্ছা, তো আপনি তো এটা শুরু করেছিলেন, এখন আপনার 2001 সালে শুরু করে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, আপনারা কি মনে করেন কতদূর আপনারা এগিয়ে এসেছেন?
না, আমরা তো অনেক, আমরা মোটামুটি সন্তুষ্ট আমাদের এই কার্যক্রম। আমরা আসলে বিশেষ করে বয়স আমেরিকার মতো সংবাদ মাধ্যম এর কারণে আমরা আমাদের বিভিন্ন মানুষজনকে উদ্বুদ্ধ করতে পারতেছি, আমরা ওটা ওদের এটা ওনাদের বয়স আমেরিকার বিষয়টা আমরা প্রচার করি বিভিন্ন ভাবে আমাদের সদস্যদের।
তো
আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে অনেক সময় আমরা শুনতে পাই যে রেডিওতে অনুষ্ঠান শোনা যাচ্ছে না, তো আপনাদের শ্রোতারা, আপনাদের সংঘের যারা সদস্য, তারা কিভাবে আমাদের অনুষ্ঠান আপনারা শুনছেন, কোন মাধ্যমে শুনছেন
রেডিওর
অনুষ্ঠান? আমরা মূলত ফেসবুক, আপনাদের রেডিওতে অনুষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে আসলে আমাদের অনুষ্ঠানটি খুব অসুবিধা হচ্ছে, মূলত ওয়েবসাইটও আপনাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে শুনতে পাই না, আপনাদের ওয়েবসাইটে টিপস আগে দেওয়া হচ্ছে, ওগুলো মোটামুটি আমরা দেখি, কিন্তু একসাথে পুরো অনুষ্ঠানটা শুনতে কষ্ট হয়।
আচ্ছা, রেডিও কিন্তু বন্ধ, আপনি একটি কথা ভুল বললেন ভাই, রেডিও কিন্তু বন্ধ হয়নি, রেডিও মিডিয়াম ওয়েভে 190 মিটারে
প্রচারিত, শোনা যায় না, মিডিয়াম ওয়েভে একদম শোনা যায় না,
শোনা অসুবিধা হয়, এবং আপনি রোহিঙ্গা লাইফলাইন সম্পর্কে, হ্যাঁ আপনি রোহিঙ্গা লাইফলাইন সম্পর্কে লিখেছেন যে সেটার,
রোহিঙ্গা লাইফলাইনটা আমি রেগুলার শুনি এবং খুব ভালো লাগে অনুষ্ঠানটা, এবং রোহিঙ্গাদের আমরা যেমন চট্টগ্রামে সরকার রোহিঙ্গাদের সাথে আমাদের একটা ওদের আপডেট জানা, ওদের সম্পর্কে জানার আসলে আমাদের একটা আগ্রহ আছে, আর আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো শোনা যায় একদম।
আচ্ছা, আপনি যে চট্টগ্রামে আছেন, আশা করি এই রোহিঙ্গা লাইফলাইন সম্পর্কে আপনারা অন্যদেরও সচেতন করবেন, জানাবেন যে এটা প্রচার করা হচ্ছে।
হ্যাঁ, আমরা ওখানে একদম প্রথম থেকেই প্রচার চালিয়ে যাচ্ছি একদম, রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান যখন শুরু হচ্ছে তখন থেকে।
ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে,
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরকে।
তাহলে এবার চিঠিপত্রের দিকে দৃষ্টি দেওয়া যাক।
জয় রায় দীর্ঘ ইমেল পাঠিয়েছেন, তার অংশ বিশেষ পড়ছি। লিখেছেন, বাংলাদেশের খুলনা শহরে বাস করি, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ প্রচারিত খবর সম্পর্কে মোটামুটি অবগত, আমরা কয়েকজন বর্তমানে ইন্টারনেট নিয়ে কাজ করছি, বিশেষভাবে এর প্রভাব নিয়ে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে কিশোর কিশোরীদের ওপর এর প্রভাব নিয়ে, সেই ধরনের কিছু জানতে চাইছেন।
আপনি একটু বিস্তারিতভাবে জানাবেন, তাহলে আপনার এই প্রশ্নের আমরা জবাব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আজকে চিঠি লেখার জন্য জয় রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এর পরের চিঠি লিখেছেন হামিম হোসেন মণ্ডল, গ্রাম ও ডাক ঝাউবনা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, অনেকদিন পরে মেল দিচ্ছি, আপনারা সবাই ভালো আছেন তো? আমি অনুভূতির কথায় নামে একটি খ্রিস্টিগত সাময়িক পত্রিকা আত্মপ্রকাশ করতে চলেছি মুর্শিদাবাদ থেকে। বাহ, আপনাকে স্বাগতম।
আমার
সম্পাদনায় ও প্রকাশনায় মুদ্রণ হবে কলকাতায়, এই পত্রিকার উদ্বোধন হয়ে গেছে।
হ্যাঁ, যেমন উনি জানিয়েছেন, তো আগামীতে আমাদের কাছে এর একটি কপি পাঠালে ভালো হবে, বা আপনি যদি ইমেলেও যদি ছবি পাঠিয়ে দেখান যে কী ধরনের হলো, তাহলে আমরাও জানতে পারি, আমরা আপনাদের
অন্য শ্রোতাদের সঙ্গেও এটা শেয়ার করতে পারি।
হ্যাঁ, একটি বিষয় জানিয়ে দিতে চাই আমি এখানে, আমাদের যে শ্রোতার সমন্বয়ক আছেন কলকাতায় কমল পাল, তিনি জানিয়েছিলেন কিছুদিন আগে জানিয়েছিলেন যে কলকাতায় আমাদের একটি পোস্ট বক্স আছে যেখানে আমাদের শ্রোতারা নিয়মিতভাবে চিঠি পাঠাতেন, আগে হাতে লেখা চিঠি অথবা টাইপ করা চিঠি। সেই পোস্ট বক্সটি 9199 কলকাতায় ছিল, ভয়েস অফ আমেরিকা পোস্ট বক্স নম্বর 9199 কলকাতা 700016। এই ঠিকানায় আপনারা যদি চিঠি পাঠান তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব, কারণ ওই পোস্ট বক্সটি আবার পুনরায় চালু করা হয়েছে, পোস্ট বক্সটি পুনরায় চালু করা হয়েছে এবং আপনারা সেখানে নিয়মিতভাবে চিঠি পাঠাতে পারেন। অবশ্যই পাঠাবেন, কিন্তু হাতে লেখা চিঠি আমরা চাই এবং তার অপেক্ষায় রইলাম। তো তাহলে আজকে কিন্তু উঠতে হয়।
শ্রোতবন্ধুরা, আমাদের কাছে সরাসরি ডাক যোগে যেমনটি আপনারা শুনলেন, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিদের অনেকেই সঙ্গীতসহ শিল্পকলার নানা মাধ্যমে বাঙালি সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সোনিয়া খুকু তাদেরই একজন। প্রবাসী বাঙালিদের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একজন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সোনিয়া খুকুর সাংস্কৃতিক জীবনের নানা দিক নিয়ে তার সাথে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসির রাজীব।
সোনিয়া খুকু, আপনি তো বহু বছর ধরে গান করছেন, আপনি মূলত এখন ক্যালিফোর্নিয়া থাকেন, ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন অনুষ্ঠান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আপনি অনুষ্ঠান করে থাকেন, প্রথমে আমরা জানতে চাইব যে আপনার গানের শুরু কোথায় এবং কীভাবে হলো?
গানের শুরুটা আমার দেশে হয়েছে, যখন আমি 7 বছর বয়স ছিল তখন থেকে শুরু হয় ঘরে। আমার নিজের গানের প্রতি খুব একটা অ্যাটাচমেন্ট ছিল ছোটো থেকে, আমি গান খুবই ভালোবাসতাম, এবং যখন এটা মা খেয়াল করলো তখন উনি বাবাকে বললো, এবং বাবারও খুব অনুপ্রেরণা ছিল আমার প্রতি, যখন আমি গান করতাম উনি শুনতেন, তো তখন থেকে গান শুরু হয়ে যায় বাসায়। ছোটবেলায় একটা গানের প্রোগ্রাম আসতো, এসো গান শিখি, খালামুনি গান শিখাতেন
বাংলাদেশ টেলিভিশনে,
ওইটা খুবই আমার ফেভারিট একটা প্রোগ্রাম ছিল, আমি ওটা কখনোই মিস দিতাম না, মানে স্কুল স্যারের পড়া সব কিছু ফেলে ওটা খুবই আমাকে আকৃষ্ট করতো। তো ওখান থেকেই গানের যে আমার একটা মানে অ্যাটাচমেন্ট আমার বাবা মা দেখলো, ওখান থেকে শুরু হয়ে গেল। তবে বাবার খুবই মানে ইচ্ছা ছিল আমি গান শিখি, আর আমি রবীন্দ্রসঙ্গীত শিখি, তো বাবার জন্যই আমার আসলে রবীন্দ্রসঙ্গীতকে ধরে রাখা, অ্যান্ড রবীন্দ্রসঙ্গীতটা আমার জীবনে অনেক কিছু, আমার খুবই একটা ফেভারিট জিনিস। আমি রবীন্দ্রনাথকে দাদু বলি, আমাদের গানের জগতে মানে উনি সবারই দাদু, ওনার মানে রবীন্দ্রসঙ্গীত যে শিখেছে আমার মনে হয় উনি মোটামুটি সব গানই করতে পারবে।
তো বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বেড়ে ওঠা?
চিটাগাং।
আপনি চিটাগাংয়ে গান শেখা শুরু আপনার, এবং তারপরে কি চিটাগাংয়ে যখন ছোটবেলায় আপনি গান শেখা শুরু করলেন, তারপর কোন বয়সে আপনি এই দেশে এসেছেন, যুক্তরাষ্ট্রে আসলেন?
আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার প্রথম যিনি ওস্তাদ ছিলেন ওনার নাম হচ্ছে হাসান আলী, ওনার কাছে আমি অনেক বছর গান শিখেছি। এরপরে ছিল দ্বিজেন্দ্রলাল, ওনার কাছে আমি 2 বছর যাবত গান শিখেছি। তারপর আমি এখানে চলে আসি, আমি যখন আমার বয়স ছিল 17 তখন আমি এখানে আসি যুক্তরাষ্ট্রে, তো আমি এখনও পর্যন্ত এখানেই আছি। এখানে আসার পর আমি আরও কন্টিনিউ করেছি, গান কখনো থামাইনি, এটা বাসায় হোক, এবং এখানে আমার ওস্তাদ ছিল একজন, উনি ইন্ডিয়ার প্লেব্যাক সিঙ্গার, বাট উনি কখনোই সবসময় আমাকে বলে আমার নামটা কাউকে বলবে না, সো আমি ওনার রিকোয়েস্টের জন্য আমি নামটা বলতে পারছি না, বাট হি ইজ এ ভেরি গ্রেট সিঙ্গার, হি ইজ এ প্লেব্যাক সিঙ্গার।
উনি কি বাংলা গান করেন?
উনি বাংলা গানও করে, বাট উনি অ্যাকচুয়ালি উনি ইন্ডিয়ান শিল্পী আর কি, ইন্ডিয়ার উনি সবচেয়ে অনেক খুবই ভালো শিল্পী, অনেক গুণী শিল্পী, যে আমার সবসময় বলতে ইচ্ছে করে ওনার নামটা, বাট উনি নাম প্রকাশে অনিচ্ছুক, তা আমি ওনার রিকোয়েস্টের নামটা বলতে পারছি না।
ওনার সঙ্গে কি আপনি এখনও গানের চর্চা করেন?
আমি এখনও গানের চর্চা করি মাঝে মাঝে, যখনই সময় পাই উনি আমাকে মাঝে মাঝে এসে মানে চর্চা করান, এবং আমরা অনেকবার অনেক জায়গায় প্রোগ্রাম করেছি একসাথে। বাট উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তার মনে রিকোয়েস্টটা রাখছি।
সুতরাং আমি জানতেও চাইবো না তার নাম। আপনি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গানের অনুষ্ঠান করে থাকেন, এখন মূলত কোন ধরনের গান করছেন? আপনি তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার গানের শুরু, এখন কোন ধরনের গান করছেন?
এখন তো আধুনিক অনেক করি। তারপর বিভিন্ন জায়গায় যখন আমি যাই ওখানে রিকোয়ারমেন্ট থাকে, মানে যেমন ধরেন রবীন্দ্রসঙ্গীতে যদি সন্ধ্যা হয় ওটা আমার ফেভারিট একটা দিন থাকে, আর গজলের যখন সন্ধ্যা হয় ওটাও আমার খুব ফেভারিট থাকে। তারপর আধুনিক গান তো সবসময় থাকে, হিন্দি গানের এখন খুবই যেখানে যাই বার্থডে পার্টি এনি কাইন্ড অফ পার্টিসে সবসময় বলে যে হিন্দি গানেই, সো হিন্দি গানটা এখন অনেক বেশি করতে হয়।
আপনি যেহেতু রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার গানের জীবনের শুরু, আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতারা আপনি যদি খালি গলায় একটা গান আমাদের শোনাতেন কয়েক লাইন।
ঠিক আছে, আমি আমার একটা খুবই প্রিয় গান যেটা আমার আব্বারও খুবই প্রিয় গান, ওটাই শোনাই সবাইকে। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোরে কে হো নাই কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই।
খুব মিষ্টি গলা আপনার।
থ্যাংক ইউ।
আপনি রবীন্দ্রসঙ্গীতের বাইরেও বিভিন্ন ধরনের গান করছেন, আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্রে বসে বাংলা গানের চর্চা এটা কি খুব সহজ না কঠিন কাজ?
অনেক কঠিন, সঙ্গে যদি আপনার থাকে সংসার, একটা প্রফেশনাল ডিফারেন্ট জীবন, মানে এভরিথিং মিলিয়ে আমাদের এখানে তো আপনি জানেন যেহেতু আপনিও যুক্তরাষ্ট্রে থাকেন, অনেক কর্মব্যস্তময় জীবন, আমাদের সব কিছু লাইক ঘড়ির কাঁটাতে হয়, ওখানে খুবই কষ্ট। বাট যারা গান ভালোবাসে আমি মনে করি তারা অবশ্যই এটাকে ধরে রাখতে পারবে।
আপনি তো বলছিলেন যে আপনি প্রফেশনাল লাইফেও আপনি ব্যস্ত থাকেন, প্রফেশনাল লাইফে আপনি কি করেন?
আমি প্রফেশনালি আমি একজন নার্স, আমি লস এঞ্জেলস চিলড্রেন্স হাসপাতালে কাজ করি, অ্যান্ড আমি কাজ করি বাচ্চাদের সাথে। আই লাভ মাই জব, ইটস আ ব্লেসিং ফর মি। এটা আপনার প্রফেশন, আপনি এটার জন্য টাকা পাচ্ছেন, ইটস নট লাইক দ্যাট। আমি যে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারি এবং যখন বাচ্চারা আমাকে দেখে আমাদের মানে ওরা খুবই খুশি হয়, আমি ওদের জন্য গানও করি, অনেক সময় আমি আমার নিজের ভাষায় গান করি, ওরা কিছু বোঝে না বাট দে আর সো হ্যাপি, ওরা খুবই মানে খুশি হয়।
আপনার মিউজিকের ব্যাকগ্রাউন্ড আপনার প্রফেশনাল লাইফেও আপনাকে হেল্প করছে।
জি,
আপনার কি মনে হয় যে প্রবাসে যেসব বাংলাদেশি ছেলেমেয়েরা বেড়ে উঠছে তারা কি বাংলা গান শোনে?
পুরোপুরি না আমি বলবো যে, বাট আমরা যদি বাংলাটাকে একটু ভেরিয়েশন করে ওদের জন্য রাখতে পারি, কিছু কিছু যদি কথা ইংলিশে থাকে বা মিক্স করে দিই বা মিউজিকটা একটু চেঞ্জ করে দিই, যেমন আজকাল আমি দেখি রবীন্দ্রসঙ্গীত, আগে কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত বললে বাংলাই বলতাম, বাংলাটাই মানে রবীন্দ্রসঙ্গীত, এখন দেখি হিন্দিতেও রবীন্দ্রসঙ্গীত করে, খুবই ভালোই আসে ওটা। তারপর ইংলিশেও আমি অনেক কয়েকটা গান শুনেছি রবীন্দ্রসঙ্গীত,
মানে অনুবাদ করেছে ওরা রবীন্দ্রসঙ্গীতের, বাংলা রবীন্দ্রসঙ্গীতের হিন্দি অনুবাদ এবং ইংরেজি অনুবাদ করেছে,
এবং ওগুলো গানের মাধ্যমে ঠিক যেভাবে মানে গান হয় ওভাবেই করেছে, বাট ইংলিশে বা হিন্দিতে।
আপনি কখনো করেছেন?
আমি একটা দুটো ট্রাই করেছিলাম।
আমাদের শোনাবেন একটু?
আচ্ছা আমি একটা করি। ফুল ফুলে ভাবরা ডোলে মন মে গুঁজে তেরি আর, বাগ মে পপিহা বলে পিহু 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 গায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বাই।
ইংলিশে করেছেন কখনো?
ইংলিশে কখনো চেষ্টা করা হয়নি, বাট শুনেছি আমি, আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় এটা আমাদের নিউ জেনারেশনকে মানে একটু ইন্সপায়ার করবে আমাদের কাছে আসার জন্য।
যে শিল্পী গানের সাথে যুক্ত থাকেন তার জন্য ক্লাসিক্যাল গান শেখাটা খুব জরুরি, এবং আপনি কি কখনো ক্লাসিক্যাল গান করেন?
ক্লাসিক্যাল গান আসলে শেখা হয়েছে অনেক ছোট থাকতে, যখন হাতে খড়ি হয় ক্লাসিক্যাল দিয়ে সবারই শুরু হয়। তা আমি ছোটবেলায় অনেক করেছি, এখন ক্লাসিক্যাল আসলে বসাই হয় না, কেউ ক্লাসিক্যাল এখন শুনতেও চায় না। মানে আমাদের মূলটা আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে এখানে যখন আমি দেখি রবীন্দ্রসঙ্গীত অনেকে শুনতে চায় না এখন আর, তো মাঝে মাঝে অনেক কষ্ট হয়। যেগুলো আমার খুবই প্রিয় গান ওগুলো আমি গাইতে পারি না বাইরে গিয়ে, মানে ঘরে বসে গুনগুন করতে হয় বা ইউটিউবে নিজে কোনো ভিডিও বানালে ওটা করি, কিন্তু বাইরে খুবই কম।
আমাদের সময় কম, সে কারণে আমাদের এই সাক্ষাৎকারটা শেষ করতে হবে। তবে শেষ করার আগে, আপনি যেহেতু মূলত আধুনিক গান করেন, আপনার কণ্ঠে আমরা একটা আধুনিক গান শুনতে শুনতেই শেষ করব। তার আগে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বগুড়ার উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক মৌল। ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বগুড়ার উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট করতোয়া এবং বাঙ্গালী নদীর নামে আলাদা দুটি দল অংশ নেয়। ছুটির বিকেলে খেলা দেখতে ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবুজ ঘাসের উপর বসে খেলা উপভোগ করেছেন ছোট বড় সব বয়সের মানুষ। এদিকে টুর্নামেন্ট সূচনা পর্বে উপস্থিত অতিথিবৃন্দ খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে বলেন,
আজকের তরুণ প্রজন্ম এদেরকে যদি আমরা সুদূর প্রসারী করতে চাই বা যে কোনো কিছু করতে চাই, এদের সবচাইতে আগে যেটা প্রয়োজন এদের উদ্যম, এবং এদের তারুণ্যের উদ্যমতা এদের খেলার মাধ্যমে এরা যেভাবে প্রসারিত হবে আমরা চাই এই ভয়েস অফ আমেরিকা ফান ক্লাবের মাধ্যমে এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক।
খেলার মাধ্যমে এই বগুড়াকে একটা ক্রিকেটের একটা সিঁড়ি হিসেবে এই ভয়েস অফ আমেরিকা ভুয়া বাংলা যে অনুষ্ঠান করেছে, মানুষকে বাচ্চাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি, এবং এরকম খেলা ভয়েস অফ আমেরিকা বগুড়াতে অনুষ্ঠিত করার জন্য আমি আমার পক্ষ থেকে ভুয়া ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমি ভয়েস অফ আমেরিকা থেকে ধন্যবাদ জানাই।
আজকের ক্রিকেট খেলা আগামীতে তারা এই ফ্যান ক্লাব থেকে তারা বৃক্ষরোপণ করবে, বন্যার্তদের সাহায্য করবে, শুধু ক্রিকেট না, তারা ব্যাডমিন্টন খেলতে পারে, তারা ফুটবল খেলতে পারে, তারা দাবা খেলতে পারে। খেলার সাথে সম্পৃক্ত হলে মন শরীর দুটোই ভালো থাকবে এবং সমাজও উপকৃত হবে তাদের দ্বারা, এই তরুণ প্রজন্মদের দ্বারা। তো আমি বলি যে প্রতীক অমর ভাইকে ধন্যবাদ, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এবং ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগকে ধন্যবাদ যে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ এরকম একটা উদ্যোগ নিয়েছেন। সারা বাংলাদেশে এখন ভয়েস অফ আমেরিকা শুধু ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল এবং সামনের দিনগুলোতে আরও উন্নয়নমূলক কাজ করবে, যেখানে সমাজের এই তরুণ প্রজন্ম সবসময় পাশে থাকবে।
আজকের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের তরুণ সমাজ যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য পথে চলে যাচ্ছে, তারা এই খেলাধুলার মাধ্যমে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা একত্রিত হচ্ছে, যারা সময় কাটাচ্ছে এখানে, এই উদ্যোগকে উদ্যোগ যারা নিয়েছেন, বিশেষ করে ভুয়ার ফ্যান স্টাফ এবং তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অপরদিকে খেলায় অংশগ্রহণ করতে পেরে তরুণরা তাদের অনুভূতি প্রকাশ করেন এভাবেই,
আসলে অনেকদিন পর আমরা একটা খেলার সুযোগ পাইলাম ভয়েস অফ আমেরিকার মাধ্যমে, অনেক ভালো লাগলো খেলে আমাদেরকে, আমরা সবাই ফ্রেন্ডরা মিলে খেললাম।
আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি আসলে খুবই আনন্দিত। ভয়েস অফ আমেরিকা 2019 সালের আপনার হচ্ছে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আসলে খুবই আনন্দিত। আর আজকে ভয়েস অফ আমেরিকা এই যে ফ্যান ক্লাবের পক্ষ থেকে যে খেলার আয়োজনটা করা হয়েছে এটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আমরা আসলে পরাজিত টিম, তারপরেও অনেক গুড ফিলিং হচ্ছে আমাদের। আসলে
খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক এবং সন্ত্রাসবাদ থেকে বাঁচাতে। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতিও চর্চা করা প্রয়োজন। আমাদের তরুণরা দেশের জন্য সমাজের জন্য নিজেদেরকে আলোকিত করে গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক মহলের। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তহিদুল ইসলাম। আজ ভারতের সুপ্রিম কোর্ট তার দেয়া রায় অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের দিয়েছে, যার ফলে উত্তর ভারতের অযোধ্যা শহরে মন্দির নির্মাণ সম্ভব হবে। সেখানেই 25 বছর আগে 16 শতকের একটি মসজিদ ভেঙে ফেলা হয়। 2.77 একর জমির মালিকানা নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিবাদ 1992 সালে মারাত্মক আকার ধারণ করে, যখন মসজিদটি ভেঙে দেওয়ার ফলে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধে, যাতে প্রায় 2000 লোক প্রাণ হারান। আজ দেয়া এই রায় অনুযায়ী এই জমি একটি ট্রাস্টকে দেয়া হবে, যাদের তত্ত্বাবধানে হিন্দু মন্দির নির্মাণ করা হবে। এই রায় ঘোষণার পর হিন্দু এবং মুসলিম নেতারা শান্তি ও সৌহার্দ্যের আবেদনের পুনরাবৃত্তি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং এক টুইট বার্তায় বলেছেন যে এই রায় কারো জয় কিংবা পরাজয় হিসেবে এই রায়কে দেখা উচিত নয়। তিনি বলেন, আমি আমার দেশবাসীর প্রতি আবেদন জানাচ্ছি যে সকলের জন্য এটা লক্ষ্য করার বিষয় যে এই রায় ভারতের শান্তি, একতা এবং সদিচ্ছার মহান ঐতিহ্যকে শক্তিশালী করেছে। মুসলমানদের পক্ষে এই মামলার আইনজীবী জাফরিয়ার জিলানি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন, তবে তিনি শান্তি বজায় রাখার আবেদন জানান। ক্যাম্বোডিয়ার স্বনির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইসি আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গিয়ে পৌঁছেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি দেশে ফিরে গিয়ে সেখানকার কর্তৃত্ববাদী শাসক হুন সুনের বিরুদ্ধে সমাবেশে যোগ দেবেন। কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে রামসি বলেন, আপনারা আশা বজায় রাখবেন, আমরা সঠিক পথেই রয়েছি। এই প্রবীণ রাজনৈতিক নেতা আজ শনিবারই ক্যাম্বোডিয়ার স্বাধীনতা দিবসে স্বদেশে ফিরে যাবার পরিকল্পনা করেছিলেন, যাকে প্রধানমন্ত্রী হুন সেন তাঁর 3 দশকেরও বেশি শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। ক্যাম্বোডিয়া সরকারের মুখপাত্র ফে সিফান বলেছেন যে স্যাম রেইনসি যদি দেশে ফিরে আসেন তাহলে তিনি আদালতে তাঁর বিরুদ্ধে বাকি মামলার মুখোমুখি হবেন। লেবানন বলছে যে তারা সপ্তাহান্তের পরে অতিরিক্ত আরও 2 দিনের জন্য সেখানকার ব্যাংকগুলো বন্ধ রাখবে। দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক গোলযোগের কারণে একেবারে অচল হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী আবার সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছিল। বলিভিয়ার বিভিন্ন শহরে পুলিশ সরকারের বিপক্ষে চলে গিয়ে সরকার বিরোধী প্রতিবাদে যোগ দিয়েছে। সম্প্রতি সেখানে একটি বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ায় সেখানে গত মাস থেকে বিক্ষোভ শুরু হয়। টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে যে শুক্রবার পুলিশ রাজধানী লাপাজে বিক্ষোভকারীদের সাথে করমর্দন করছে, যদিও এর আগের 3 রাত তারা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে লাপাজে কিছু পুলিশ বিক্ষোভকারীদের এড়িয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের স্টেশনে ফিরে গেছে। বার্লিনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি নতুন মূর্তি স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং এই প্রকল্পের সমর্থকরা এটি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল এই ভাস্কর্যের উন্মোচন করেন এবং এটিকে তিনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নিকোলাস আরভেনাভ, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ,
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.